اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا. وقال تعالى إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين. وقال النبي صلى الله عليه وسلم في حديث طويل إلا فرقة واحدة قيل يا رسول الله ومن هم؟ قال ما أنا عليه وأصحابي. وفي حديث آخر قال الله تبارك وتعالى للنبي صلى الله عليه وسلم في بعض الناس لا تدري ما غيروا بعدك. فيقول النبي صلى الله عليه وسلم سحقا سحقا لمن غير بعدي. أو كما قال النبي صلى الله عليه وسلم جناب صدر جلسة منچے উপস্থিত ওলামায়ে কেরাম ও মাহফিলে উপবিষ্ট আমার দিনদার পরহেজগার আশেকে রসুল মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় এহসান করে বড় দয়া করে আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদত করার জন্য। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো আল্লাহর গোলামি করতে হলে, ইবাদত করতে হলে ওই গোলামি করার এলম লাগবে, এলম, কোরআন সুন্নার জ্ঞান লাগবে। এটা ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না, অসম্ভব। আপনি যদি একটা কাজের লোক রাখেন তো আপনি তাকে বুঝাই দিবেন না তার দায়িত্ব কি, না একাই বুঝে ফেলবে? আপনাকে বুঝাই দিতে হবে যে তোমাকে আমি 10,000 টাকা বেতন দিয়ে রাখছি, তোমার এই কাজ বলতে হবে না? যদি কাজ সুন্দরভাবে করে তার প্রমোশন হবে, উন্নতি হবে, বেতন বাড়বে, অনেক লাভবান হবে। আর আপনি যেগুলো বলে দিয়েছেন সেইগুলো না করে সে তার ইচ্ছা মতো করল, সে তার ইচ্ছা মতো করল, তাহলে তার চাকরি কি থাকবে? আপনার কথা মানে না, আপনার কথা সে মানে না, সে তার বুঝ মতো চলে, আমি কি কম বুঝি নাকি? এর চাকরি থাকবে না, আপনি গেট আউট করে দিবেন। ঠিক আমাদেরকে আল্লাহ তার ইবাদতের জন্য বানিয়েছেন, সেই ইবাদত করতে গেলে এলেম লাগবে, সেই এলেম শিক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন পন্থা রেখেছেন, বিভিন্ন পন্থা। যেমন যারা কম বয়সের তারা মাদ্রাসায় ভর্তি হয়ে 16 বৎসর লেখাপড়া করতেছে, 16 বৎসর লেখাপড়া করতেছে, তারাও শিখতেছে। কিছু লোক হকানি পীরের খানকায় দেয়, তাদের সহবাতে যায়, এলেম শিখতেছে। এদেশে ইসলাম কায়েম হয়েছে খানকার মাধ্যমে। এই শাহজালাল এমানি রহমাতুল্লাহ আলাই যত বুজুর্গানের দিনের নাম শোনেন, শাহ মখদুম, শাহ বলখি, শাহ রাস্তি, এরা খানকার মাধ্যমে লোকদেরকে ইসলাম শিক্ষা দিছে, অমুসলিমদেরকে মুসলমান বানাইছে। তো কেউ খানকায় দেয় শিখতেছে, কেউ দাওয়াত ও তবলিগে সময় লাগায়, চিল্লা লাগায়, আল্লাহর হুকুম নবীর তরিকা শিখতেছে। বিভিন্ন পদ্ধতি আল্লাহ রাখছেন যাতে কেউ মাহরুম না যায়। তার মধ্যে একটা পদ্ধতি হল এই ওয়াজ মাহফিল, যাদের 16 বছর লাগায় মাদ্রাসায় পড়ার সুযোগ নেই, তার পরিবার পরিজনের জন্য হালাল রিজিক উপার্জন করতে হয়, চাকরি বাকরি করতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সে 16 বছর দিতে পারবে না। অনেকে তবলিগের এক চিল্লা দিবে, তিন চিল্লা দিবে, সুযোগ পাইতেছে না, সুযোগ পাইতেছে না। তো তারা দিন শিখবে কিভাবে? আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত কিভাবে শিখবে?
তারা তো হাসরের ময়দানে বলতে পারে যে আল্লাহ আমরা তো শিখতে চেয়েছিলাম কিন্তু আমাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, আমাদের জন্য কোনো ব্যবস্থা ছিল না, এই জন্য আমরা শিখতে চাইছিলাম। হে আল্লাহ, আপনার গোলামি কিভাবে করতে হয়, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কিভাবে চলতে হয় আমরা শিখতে চেয়েছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা পাই নাই। এই অভিযোগ যাতে কেউ করতে না পারে, কেউ এই অভিযোগ করতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মধ্যে একটা তরিকা চালু করছেন যাকে আমরা বলি ওয়াজ মাহফিল, ইসলাহী মাহফিল। এখানে দুই তিন ঘন্টা সময় লাগে। কোন মানুষ আছে যে এত ব্যস্ত যে দুই তিন ঘন্টা সময় দিতে পারবে না? আছে এরকম কোন মানুষ? সেও দিন শিখবে, সেও আল্লাহর হুকুম জানতে পারবে, ইমান আমল সম্পর্কে জানতে পারবে। এই জন্য এই মাহফিলগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এগুলো মোবাইল মাদ্রাসা, এই দিনই মাহফিলগুলো মোবাইল মাদ্রাসা। হাজারো লোক এখান থেকে দিন শিখতেছে, হকের উপরে চলতেছে, গুমরাহি থেকে বাঁচতেছে হাজারো লোক। এটা আল্লাহর মেহরবানি। আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, এই জন্য বিভিন্ন ব্যবস্থা রাখছেন, বিভিন্ন ব্যবস্থা রাখছেন। তুমি এটা পারো না এটা করো, এটা পারো না এটা করো, কোনো না কোনো একটা সে পারবেই। এই জন্য মাহফিলগুলো করতে হয় শরিয়াতের তরিকা অনুযায়ী, মন মতো না। কেমন বক্তা দাওয়াত দিবেন যিনি আল্লাহর ওয়াস্তে কথা বলে, আল্লাহর ওয়াস্তে কথা বলে, কোন বিনিময় চায় না, যে আমাকে 50,000 টাকা দিলে আমি আপনাদের দাওয়াত কবুল করতে পারি, আমাকে হেলিকপ্টার দিয়ে নিলে আমি দাওয়াত কবুল করতে পারি, এরকম কোন ডিমান্ড নেই তাদের, কোন ডিমান্ড নেই। আল্লাহ আলেম বানাইছে, আল্লাহ ধনীকে ধন দিছে, ধনীকে দায়িত্ব দিছে, তুমি গরিবের বাড়ি দিয়ে দিয়ে আসো, গরিব আসবে না, গরিবের আশা নিষেধ, গরিব আল্লাহর কাছে যাবে। ধনীকে ধন দিয়েছে, পোষানোর দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওলামায়ে কেরামকে এলেম দান করছেন, পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। ওলামারা পৌঁছাবে, নবী রসুল যেমন বিভিন্ন মহল্লায় পৌঁছাইতেন, ওলামারাও পৌঁছাইবে, তার কোন স্বার্থ থাকবে না, কোন স্বার্থ থাকবে না। এরকম আল্লাহওয়ালা লোক দাওয়াত দিতে হবে। টেলিভিশনের বক্তা, হ্যাঁ, মানুষ মনে করে কত বড় আলেম টেলিভিশনে চান্স পাইছে, আর টেলিভিশনের বক্তা হল সে তো ওলামায় সুর মধ্যে চলে গেল, সে তো হক্কা নেই থাকলো না, তার বক্তৃতা শুনে কেউ হেদায়ত পাবে না, কান পর্যন্ত শেষ, কানের রাস্তা থেকে কলবে যেতে হবে, এই কলবে যাবে না। যেসব বক্তারা ভিডিও নিয়ে আসে, হারাম, ভিডিও হারাম, এটা আজকাল অনেক জায়গায় শোনা যাইতেছে, তামাশা করার জিনিস না। প্রাণীর ছবি তোলা আল্লাহর সাথে শেরেক, প্রাণীর ছবি তোলা আল্লাহর সাথে কি শেরেক। আল্লাহ হাশরের ময়দানে বলবেন, আমি প্রাণী বানাইছিলাম, জান দিয়েছিলাম, তুমিও প্রাণী বানাইছিলে ক্যামেরা দিয়ে, জান দাও, এর মধ্যে জান দাও, তুমি আমার সাথে শেরেক করেছিলে, তখন তারা কিভাবে জান দিবে? তখন তাদের আজাব চালু হয়ে যাবে, কঠিন আজাব। বুখারী শরীফ আছে, ইন্না আশাদ্দান নাসে আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাববিরুন। এর মধ্যে ফটোগ্রাফারও দেখেন, আপনি তুলাইলেন আপনিও দেখেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াশীল, বান্দাকে আল্লাহ বিপদে ফেলেন না। বান্দার যখন ঠেকা হয়, বান্দা যখন অপারগ হয়, তখন আল্লাহ তাআলা তার জন্য হুকুমকে শিথিল করে দেন। মরা মুরগি খাওয়া যায় যাচ্ছে, কিন্তু যে তিন দিন না খেয়ে মরার উপক্রম হয়েছে, সে যদি কিছু খেয়ে নেয় তার গুনাহ হবে? তার তো ওটা খেয়ে জান বাঁচানো ফরজ, হারাম ছিল ওটা খাওয়া ফরজ হয়ে গেছে, কারণ আত্মহত্যা হারাম। আত্মহত্যা কি হারাম? ওই আত্মহত্যা তো আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদের বডিটা, আমাদের জানটা আল্লাহর দেওয়া আমানত, এই আমানতের হেফাজত করতে হবে, আত্মহত্যা হারাম। এই জন্য কেউ আত্মহত্যা করলে নেক লোকেরা আল্লাহওয়ালারা তার জানাজায় শরীক হয় না, ঠিক মরা মুরগি খাওয়ার মতো। কেউ ছবি তুলতে বাধ্য হয়ে গেল আইনের কারণে, পাসপোর্ট করতে হবে ছবি লাগবে, ভিসা করতে হবে ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র করতে হবে ছবি লাগবে, এখানে সে অপারগ, এখানে ছবি ছাড়া হবে? এটা আল্লাহ মাফ করে দিবেন, এখানে আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু আমরা হাউস করে ছবি তুলতেই থাকি, ইহুদিরা তো প্রত্যেকটা মুসলমানকে ফটোগ্রাফার বানাই দিছে, ইহুদিরা ষড়যন্ত্র করে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ রহমত থেকে সরানোর জন্য ফটোগ্রাফার বানাই দিছে, ঘরে ঘরে কোথায় কোথায় ছবি তুলতেছে, ফুর্তি করতেছে, কিন্তু এর কি আজাব হবে এটা চিন্তা করতেছে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র ইসলামের মধ্যে, দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র ইসলামের মধ্যে। আর যত তন্ত্র মন্ত্র আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, কত তন্ত্র আছে, কোন তন্ত্র মন্ত্রের মধ্যে কামিয়াবি নেই। ওগুলো কয়েকদিন চলবে, পরে মুখ থুবড়ে পড়বে, জাদুঘরে খুঁজতে হবে, টিকবে না। এই জন্য আল্লাহ কোরআনে ক্লিয়ার বলে দিছেন, ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দরবারে একমাত্র ইসলাম গ্রহণযোগ্য হবে, আর কোন তন্ত্র মন্ত্র গ্রহণযোগ্য হবে না। এতে দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, চীনের এক তন্ত্র, রাশিয়ার এক তন্ত্র, আমেরিকার এক তন্ত্র, ভারতের এক তন্ত্র, এক একজনের এক তন্ত্র মন্ত্র আছে, সব বাদ হয়ে গেল, থাকলো ইসলাম। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় নবীজির যে হাদিস বলেছেন তাতে আরো অনেকে বাদ পড়ে যাবে, তারাও ইসলামের দাবিদার, তারাও ইসলামের দাবিদার, কিন্তু তারা বাদ পড়ে যাবে। এটা কোন হাদিস? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে। ফেরকা বুঝেন না, দল, জামাত, গ্রুপ, 73 ফেরকা হবে আমার উম্মত। এরপরে নবীজি বলেন এর মধ্যে একটা জামাত তারা বেহেশতে যাবে আর 72টা দোজখে যাবে, একটা বেহেশতি আর 72টা। তারাও ইসলামের দাবিদার যে আমরাও হকের উপর আছি, আমরাও কোরআন সুন্নাহ অনুযায়ী চলি, তারাও দাবিদার, কিন্তু তাদেরটা চলবে না, একটা চলবে। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা গ্রুপ কারা? নবীজি পরিষ্কার বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমি 23 বৎসর মেহনত করে সাহাবায়ে কেরামের দল তৈরি করেছি, 23 বৎসর মেহনত করেছি, স্বয়ং রব্বুল আলামিন তাদের পরীক্ষা নিয়েছেন, নবীজি যাদেরকে তৈরি করছেন তাদের পরীক্ষা কে দিছে? কোরআনের আয়াত সূরা হুজুরাত, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পরীক্ষা দিছে, পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিছেন। এক জায়গায় বলেছেন, আমি পুরা দুনিয়াবাসীর ইমানকে আমার নবীর সাহাবীদের ইমানের সাথে মিলাইব, যারটা মিলবে তাকে জান্নাতে দিব, যারটা মিলবে না তাকে জাহান্নামে পাঠিয়ে দিব। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ইমানের কোষ্ঠী পাথর বানাইছেন। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اهْتَدَوْا। প্রথম পারা সূরা বাকারা, এই আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে, আল্লাহ পরীক্ষা নিয়ে তাদেরকে ইমানের কষ্টি পাথর ঘোষণা করলেন, আপনার আমার ইমানকে তাদের ইমানের সাথে মেলানো হবে, মিললে পাস, না মিললে ফেল। এবং কবরে পরীক্ষা বারবার দেওয়া যাবে না, দুনিয়াতে তো ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায় না, দুনিয়াতে ফেল করলে আবার পরীক্ষা দেওয়া যায় কিনা, কিন্তু কবরের পরীক্ষা ফেল করলে দ্বিতীয়বার চান্স আছে? কোন চান্স? এই জন্য আমরা যে কথাগুলো বলি এটা একান্ত মুসলমান ভাইদের কল্যাণ কামনার জন্য বলি, কারোর সাথে আমাদের দুশ্মনী নেই, কারোর সাথে আমাদের বিদ্বেষ নেই। আল্লাহ আমাদেরকে আলেম বানাইছে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তোমরা একটা ইসলাম যে সঠিক আর 72টা নকল, একটা ইসলাম কি সঠিক আর 72টা ইসলাম কি নকল, তোমরা নকল ইসলাম থেকে লোকদেরকে বাঁচাও, সঠিক ইসলামের তালিম দাও, আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিচ্ছেন, এই জন্য আলেম বানাইছেন। যে কেউ আলেম হইতে পারে না, কত বাপ মা ছেলে পেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছে, যত টাকা চায় দিচ্ছে, কিন্তু ছেলে পড়ে না, খালি পালায় খালি পালায়, শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে আর পড়াইতে পারে না। কেন? ওকে আলেম বানানো আল্লাহ ইচ্ছা নেই। কে আলেম হবে তা আল্লাহ ফয়সালা করে রাখছেন, ওর বাইরে কেউ হইতে চাইলেও হইতে পারবে না। তাহলে যাদেরকে আল্লাহ বানাইছেন হক্কানি আলেম, তাদের দায়িত্ব এটা যে একটা যে সঠিক ইসলাম ওটা মানুষকে বুঝাও, আর 72টা যে নকল ইসলাম ওটা পালন করলে বেস্তে দেওয়া যাবে না, এটা বুঝাও। এটা আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে। কি আয়াত? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম أن تؤدوا الأمانات إلى أهلها. এই আয়াত ওলামায়ে কেরামকে বলতেছে জনগণের এলেম, আল্লাহ বলতেছে তোমাদের কাছে আমানত রাখছি। হে ওলামায়ে কেরাম, জনগণের ফরজ এলেম আমি তোমাদের কাছে আমানত রাখছি, তোমরা জনগণের কাছে ওই আমানতটা পৌঁছায় দাও, ওই আমানত তাদেরকে ফেরত দাও। আল্লাহ কোরআনে দায়িত্ব দিচ্ছেন, এই দায়িত্ব পালন করার জন্য আমাদের কোনটা সঠিক ইসলাম তাও বলতে হয়, কোনটা নকল ইসলাম তাও বলতে হয়, যাতে আপনি নকলটা থেকে বেঁচে সঠিকটা গ্রহণ করতে পারেন। খোদার কসম, কারোর সাথে আমাদের বিদ্বেষ নেই। সব মুসলমান ভাই আমরা চাই কবরে কেউ ফেল না করুক, কবরে কেউ ফেল না করুক, নকল ইসলাম নিয়ে কবরে না যাক। কিছু মৌলবী আছে তারা লোকদেরকে নকল ইসলাম বুঝায়, নকল ইসলাম বুঝায়, আর পাবলিক ওটাকে ইসলাম মনে করে। ওইখান থেকে বাঁচানো হক্কানি ওলামায়ে কেরামের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আমরা আপনাদের খেদমতে কথা বলি, যাতে হাসরের ময়দানে আপনারা বলতে না পারেন যে আল্লাহ এইটা যে সঠিক ইসলাম আর এইটা বাতিল ইসলাম, এটা তো কোনো মৌলবী আমাদেরকে বলে নাই, আমরা তো খালি এইটাই শিখছি। জশ্নে জুলুসে ঈদে মেলাদুন্নবী বের করতে পারলে তোমরা সব বিনা হিসাবে বেরতে, আমাদেরকে এটা বলা হয়েছে। আমরা তো মিছিল বের করতে কোন ত্রুটি করি নাই, কিন্তু এইটাতে ইসলামের কিছুই না, ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই, এটা তো আমাদেরকে কেউ বলে নাই। জশ্নে জুলুসে ঈদে মেলাদুন্নবী এই মাঠের থেকে বের হয়, এবং জুমার দিন যদি হয় তো তাদের জুমার নামাজ মাফ হয়ে যায়। ওই মিছিল এত বড় ইবাদত, তাদের জুমার নামাজ পড়া লাগে না। মিছিল কদ্দুর করে এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যায়। পুরো বাংলাদেশের মধ্যে আপনার এই মাঠ হলো নকল ইসলামের হেডকোয়ার্টার, হেডকোয়ার্টার। আল্লাহর মেহরবানি, সেখানে কিছু লোকের প্রচেষ্টায়, এই এলাকার আলেম ওলামাদের প্রচেষ্টায়, এই এলাকার ইমামদের প্রচেষ্টায়, সেই নকল ইসলামের মাঠে হক ইসলামের কথা বলার ব্যবস্থা করে দিচ্ছেন। যারা এর জন্য সহযোগিতা করছেন, আমি আশা করি এটার অসিলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। এর থেকে বড় জেহাদ আর কি হইতে পারে, যেখান থেকে মানুষ গোমরা করা হইতেছে সেখানে হক্কানি ওলামায়ে কেরাম সঠিক ইসলামের কথা বলতেছে। নবীজি নবুয়ত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন, 23 বছর। আপনি কি দেখাইতে পারবেন যে কোন বছর তিনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবীর মিছিল বের করছিলেন? দেখাইতে পারবেন? আমি 43 বছর বুখারি পড়াই দিছি, 43 বছর আমি তো এই মিছিল পাই নাই। কেউ পেয়ে থাকলে আমাকে দেখান, কেউ পেয়ে থাকলে আমাকে দেখান, কারোর বিরোধিতা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনাদেরকে বাঁচানো, আপনি ভুল পথে থেকে কবরে আটকা না পড়েন। সাইয়িদুল আয়াত পালন করা হইতেছে, সাইয়িদুল আয়াত। শরিয়াত তো ঈদ দুটা, ঈদুল ফিতর, ঈদুল আজহা। সেখানে ১২ তারিখকে বলা হয়েছে যে ১২ রবিউল আওয়াল, এটা হল ঈদে মিলাদুন নবী, এটা হল সাইয়িদুল আয়াদ, সমস্ত ঈদের সর্দার। অথচ ইসলামে ১২ তারিখে কোনো কিছু ঘটে নাই। আমাদেরকে আল্লাহ ইসলাম দান করছেন, এই ইসলামে ১২ রবিউল আওয়াল কোনো কিছু ঘটে নাই, কিচ্ছু ঘটে নাই, এটা একটা ভুয়া তারিখ। কোরআনের আয়াত সংখ্যা কত সবাই বলে? ৬৬৬৬, এটা যেরকম ভুয়া অবাস্তব, ওই ১২ তারিখও অবাস্তব। কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬, কত? ৬২৩৬। আপনি ৪০০ বাড়াই দিচ্ছেন, যদি কেউ বলে যে গুনে গুনে দেখাই দেন, প্রত্যেক সুরা শুরুতে লেখা আছে এই সুরায় এত আয়াত বাংলাতে লেখা আছে। আপনি ক্যালকুলেটার দিয়ে যোগ দেন তো, আপনাদের ঘরে যে কোরআন শরীফ আছে বাংলায় লেখা আছে অমুক সুরায় এত আয়াত, ক্যালকুলেটার বের হয়ে গেছে আপনার মোবাইলে, ক্যালকুলেটার আছে, যোগ দেন দেখেন ৬৬০০ হয় কিনা, কশ্চিন কালো হবে না, কোন দলিল নেই। ঠিক ১২ তারিখটাও ভুয়া, নবীজির জন্ম তারিখ ৮ রবিউল আউয়াল সোমবার, আর নবীজির মৃত্যুর তারিখ ১ রবিউল আউয়াল সোমবার। ১২ কোথেকে আসলো? ১২ কোথেকে আবিষ্কার করা হল? আমি যেটা বললাম কিতাবে এটাই আছে, এটি কিতাবে লেখা আছে। আর যদি আপনি ঘরে বসে হিসাব করতে চান, তা আপনি হিসাব করে বের করতে পারবেন, কারণ বিদায় হজের পরে নবীজি ২ মাস ছিলেন। বিদায় হজের পরে কতদিন ছিলেন?
২ মাস।
তো বিদায় হজে ৯ জিলহজ আরাফা শুক্রবার পড়ছিল, ৯ জিলহজ আরাফাত দিনটা কি বারে ছিল? এবার আপনি লিখতে থাকেন, ৯ জিলহজ শুক্রবার, ১০ জিলহজ শনিবার, ১১ জিলহজ রবিবার, এরকম লিখতে লিখতে যান। ২ মাস বের করা কোনো কঠিন? নবীজি কত বলে দিচ্ছেন, আগামী মাস হয় ২৯ যাবে না হয় ৩০ যাবে, এর ব্যতিক্রম কিয়ামত তক হবে না, কিয়ামত তক হবে না। ইংরেজের মতো ২৮ যায় না, ৩১ও যায় না। তা আপনি এইভাবে হিসাব করতে চান? ২ মাস তো লম্বা না, খাতার মধ্যে হিসাব করেন দেখেন তো। জিলহজে তিনি হজ করছেন, মহরম সফর এই ২ মাস বাঁচছেন, রবিউল আউয়ালের ১ তারিখ চলে গেছেন। তা আপনি ওইভাবে হিসাব করে আসেন, ১ তারিখ তো সোমবার পড়বে, কিন্তু ১২ তারিখ সোমবার পড়বে না। অথচ সোমবারে যে মৃত্যু হয়েছে এটা বুখারি শরীফের হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে আছে। নবীজির মৃত্যু কোন তারিখে হয়েছে? কোন বারে? সোমবারে। তো ১২ তারিখ তো কোন সোমবার পড়ে না, ১ তারিখ পড়ে, আর ৮ তারিখ পড়ে, আর ১৬ তারিখ পড়ে, ১২ তারিখ তো পড়ে না। এটা কোথেকে আসলো? আবার সেটিকে বলা হয়েছে সমস্ত ঈদের সর্দার। এটা ভুয়া তারিখ আবিষ্কার করে সেটিকে সকল ঈদের সেরা বলা হইতেছে। এইসব ইসলাম এগুলো নকল ইসলাম। এই ইসলাম দিয়ে কবরে আপনি আমি পার হইতে পারবো না, এখনই ঠিক করতে হবে, এখনই ঠিক করতে হবে। মুসলমানরা পীরের নামে দুর্বল, পীর শুনলে খুব ভক্তি করে। এই সুযোগে বহু ভণ্ডপীর জায়গায় জায়গায় বসে গেছে, বহু ভণ্ডপীর। যত বাগি দেখেন না, বাগি নামে শেষে বাগি, সব ভণ্ড, সব ভণ্ড। এদের কাছে এলেম কালাম কিছুই নেই, পীরগিরি করে লাখ লাখ টাকা কামাইতেছে, আর এই সমস্ত আজে বাজে কথা কোরআন হাদিসে নেই, এইগুলো জনগণকে শিক্ষা দিচ্ছে। এই জন্য ভাই, আসল ইসলাম বুঝতে হবে, নকল ইসলাম ছাড়তে হবে। 72টা নকল ইসলাম, এই নকল ইসলামওয়ালারা, এদের ব্যাপারে হাদিস আসছে, কেয়ামতের ময়দানে যখন হাউজে কাউসারের দিকে যাবে, হাউজে কাউসার, তো নবীজি তাদেরকে রিসেপশন করার জন্য আগায় আসবেন, নিজে নবীজি নিজে তাদেরকে রিসেপশন করার জন্য আগায় আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করবেন, আপনি এদেরকে রিসেপশন করবেন না। কেন? আপনি ইসলাম রেখে আসছিলেন, তারা সেই ইসলামকে পরিবর্তন করে ফেলছিল। আপনি যে ইসলাম রেখে আসছিলেন, এরা ওটাকে বহাল রাখে নাই, বহাল রাখে নাই, যে পাল্টাই ফেলছিল। আপনি বলে আসছিলেন দুরুদ একা পড়তে হবে, জামাতের নামাজ জামাতে পড়তে হয়, কিন্তু সুন্নত নামাজ কি জামাতে পড়ি আমরা? সুন্নত যেন একা পড়ার আমল, দুরুদটাও কি একা পড়ার আমল। তারা এটা বদলাই দিছে, শরিয়াতের রূপরেখা বদলাই দিছে, না দলবদ্ধ পড়তে হবে, সুর মিলে তাল মিলে জিলাপি মিলে পড়তে হবে। এটা তো কোন হাদিসে নেই, রসুলের জিন্দগিতে দেখান তো, রসুল কোনদিন মিলাদ পড়ছিলেন কিনা, দূরত্ব পড়তে বলছেন। রসুলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম 100 বছর জিন্দা ছিল, কতদিন? সাহাবায়ে কেরামকে মানতে বলা হয়েছে কোরআনে, আল্লাহ পরীক্ষা নিয়ে তাদেরকে মানতে বলা হয়েছে, তাদের ইমানকে আমাদের ইমানের জন্য কষ্টি পাথর বানানো হয়েছে এবং তাদেরকে মানতে বলা হয়েছে। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار سورة التوبة 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীর সাহাবী আনসার আর মুহাজির এদেরকে যারা ফলো করবে আমি রব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছি, তাদের উপরে খুশি হয়ে গেছি এবং তাদের প্রত্যেকের জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। তাহলে তারা 70 মাপকাঠি না হলে তাদেরকে মানতে করতেছে কেন? আর আগে যে হাদিস শোনাইলাম যে একটা ফেরকা জান্নাতে যাবে, ওই একটা ফেরকা কে? নবীজি বলেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে, এই একটা ফেরকা জান্নাতে যাবে। শুধু নিজের কথা বলেন নাই, হাদিসের মধ্যে নবীজি নিজের কথা বলেন নাই, নিজের সাথে সাহাবায়ে কেরামের কথা বলছেন। কোরআনে আল্লাহ তাআলা শুধু নবীর কথা বলেন নাই, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু। কাকে মানবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তার সাথে সাহাবায়ে কেরাম আছে, তাদেরকেও মানবা। কোরআন তাআলা শুধু নবীর কথা বলে নাই, কার কথা বলছে? হ্যাঁ, অথচ মিস্টার মওদুদ সাহেব লিখছেন যে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করা যাবে না। নাউযুবিল্লাহ। অথচ এই মতবাদের প্রচারক, ধারক, বাহক এদেশে বহু মুসলমান আছে। সাহাবায়ে কেরাম যাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে, যাদেরকে আমাদের ইমানের কষ্টি পাথর বলা হইতেছে, তাদের সম্পর্কে এই কথা বলা যে তাদেরকে সত্যের মাপকাঠি বিশ্বাস করা যাবে না, এটা বললে তার ইমান থাকবে? এই জন্য ইসলামের নামে যা কিছু শুনবেন আগের থেকে মানবেন না, ওলামায়ে কেরামের কাছে আসেন, তাদের সাথে ওঠা বসা করেন। হুজুর এমন একটা কথা শুনলাম, তা কি ঠিক না ভুল জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করতে থাকতে হবে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কোরআনের অসংখ্য আয়াত আছে, এই শর্ট টাইমে আমি বলতে পারবো না, অসংখ্য আয়াত সাহাবায়ে কেরামের ব্যাপারে। আল্লাহ সূরা ফাতিহাতে সূরা সিরাতে মুস্তাকিম চাইতে বলছে, আল্লাহ নিজে আমার সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন। সিরাতে মুস্তাকিমটা কি জিনিস? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা। এই আনআমতা আলাইহিম কে? আল্লাহ কাদেরকে পুরস্কার করছে, পুরস্কৃত করছে? আপনি তফসীর খোলেন, নবীজি আর সাহাবায়ে কেরাম। সূরা ফাতিহায় যাদেরকে বলা হইতেছে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করছে, আর তার সম্পর্কে বলা হইতেছে তারা সত্যের মাপকাঠি না। তো নিজেও ইমান নষ্ট করলো আর লাখ লাখ লোকের ইমান নষ্ট করলো। তার বই পুস্তক এখনো মার্কেটে চলতেছে, এই বই পুস্তক পড়ে লাখ লোক গুমরা হইতেছে, কিন্তু কারোর মাথায় আসতেছে না এই বইগুলো তো বাজেয়াপ্ত করা উচিত। এই বইগুলো বাজেয়াপ্ত করা উচিত, যে বই পড়ে মানুষ বেঈমান হইতেছে, ঈমান হারা হইতেছে, এই বই বাজেয়াপ্ত করা উচিত, কিন্তু এটা কারোর মাথায় আসতেছে না। এই বই তারা বিলি করতেছে, তাফিমুল কোরআন অমুক সমুক বিলি করে করে মানুষের ইমান নষ্ট করতেছে। তো বলতেছিলাম যে নবীজিকে নিষেধ করা হবে, আপনি এদেরকে রিসেপশন করবেন না, এরা আপনার রেখে আসা ইসলামকে পরিবর্তন করে ফেলছিল। আপনি কয়েছেন একটা, তারা করছে আর একটা। তখন নবীজি কি বলবেন? সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার পরে আমার ইসলামকে পরিবর্তন করে ফেলেছ, আমার থেকে দূর হয়ে যাও। এটা আমরা কেউ শুনতে চাই? রসুল্লাহ হাউজে কাউসার থেকে ভাগাই দিক আমাদেরকে শুনতে চাই? তাই যদি হয় তাহলে পিওর সুন্নতের উপর থাকতে হবে, খালেস সুন্নতের উপর থাকতে হবে। সুন্নতের উল্টা হল বেদাত, বেদাতকে বন্ধ করতে হবে, ছেড়ে দিতে হবে। সুন্নতের উল্টা কি? বেদাত। নবীজি মিছিল করেন নাই, মিলাদ পড়েন নাই। নবীজির পরে সাহাবায়ে কেরাম 100 বছর বেঁচে ছিল। এই 100 বছর ইতিহাস, 1.5 লক্ষ সাহাবি, একজন থেকে দেখান তিনি এই মিছিল বের করছিল বা মিলাদ পড়ছিল, একজনকে দেখান, কেউ দেখাইতে পারবেন? হাদিস কোরআনে আমার বয়স 70-এর কাছাকাছি, আমি তো জন্মের পরের থেকেই এই কোরআন হাদিস নিয়ে আসি, আমি তো পাইলাম না কোথাও, আপনার পাইলে আমাকে দেখান। এলো নকল নকল ইসলাম, ওই 72টা যে নকল ইসলাম হবে, ওই নকল ইসলাম এইগুলো নবীদিকে হাজির নাজির মনে করা নকল ইসলাম, সহি ইসলাম না। নবী যদি গায়েব জানতেন তাহলে জিব্রাইল আলাইহিসসালামের ওহি নিয়ে আসতে হতো কেন? গায়েব যদি জানতেন তো জিব্রাইল কি নিয়ে আসতেছে উনি আগেই জেনে ফেলতেন, জিব্রাইলের জন্য বসে থাকতেন কেন? এক একটা প্রশ্ন হইলে নবী দিয়ে জিব্রাইলের অপেক্ষা করতেন, জিব্রাইল আলাইহিসসালাম তিনি ওহি নিয়ে আসতেন তারপরে জবাব দিতেন। তো গায়েব জানলে বসে থাকতে হবে কেন? গায়েব জানলে মা আয়েশাকে যখন মুনাফেকরা জিনার অপবাদ দিছিল মুনাফেকরা, নবীজি এক মাস পেরেশান ছিলেন যে এটার কোন বাস্তবতা আছে কিনা। জেহাদের এক সফরে উনি পিছিয়ে পড়ে গেছিলেন কোন কারণে, এটাকে কেন্দ্র করে মুনাফেকরা মারাত্মক কথা ছড়াই দিছিল, নবীজি পেরেশান। এমনকি মা আয়েশাকে বলছেন দেখো যদি ভুল করে থাকো তো তওবা করো, এটাও বলে ফেলছিল। এক মাসের মাথায় 18 পারা সুরায় নূর নাজিল হলো, সুরায় নূর এখানে 10টা আয়াত নাজিল হলো সুরায় নূরের, আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে খুলে খুলে বলে দিলেন যে আয়েশার চরিত্রে কোন দাগ নেই, কোন কালিমা নেই, আয়েশা সলোন পবিত্র। যারা বলতেছে ওরা মুনাফিক, ওরা বানোয়াট কথা বলতেছে। আমার কথা যে গায়েব জানবেন, গায়েব যদি জানবেন তো এক মাস পরেশান থাকার কি দরকার? এমনকি মা আয়েশাকে তালাক দিবেন কিনা এটাও চিন্তা ভাবনা করতেছিলেন। সবচেয়ে প্রিয় বিবি যারা, সবচেয়ে প্রিয় বিবি তাকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করতেছিলেন, এত পরেশান ছিলেন। তো গায়েব জানলে এক মাস পরেশান থাকা লাগে বলেন? খাইবারে ইহুদরা দাওয়াত করছিল নবীদিকে, তো বকরি একটা ভুনা করে নিয়ে আসছে, বকরি হুজুরে এক লুকমা মুখে দিছেন, খান নাই মুখে দিছেন, তো এক রাওয়াত আসছে ওই বকরি ভুনা বকরি ওইটাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া হয়েছে। আমার মধ্যে কি দেওয়া হয়েছে? বিষ দেওয়া হয়েছে। যদি গায়েব জানবেন তাহলে উনি আগের থেকে জানলেন না কেন যেখানে বিষ দেওয়া হয়েছে? আগের থেকে জানলেন না কেন? ওটা মুখে দিলেন কেন? একজন সাহাবি তো মারাই গেছিলেন ওই জায়গায়, উনি খেয়ে ফেলছেন, আর নবী যে মুখে দিছিলেন তখনই ওই বকরিতে এটা জানাই দিছিলেন। আল্লাহর কুদরত, নবীর মর্যাদা, আর না ভুনা বকরি কি কথা বলতে পারে? এই তো কথা বলল, নবী খাইলেন না। কাজেই তিনি গায়েব জানতেন, এই কথা বলা নকল ইসলাম, আপনার ইমান গ্রহণযোগ্য হবে না। নবী নূরের তৈরি নকল ইসলাম, তিনি বাপমার মাধ্যমে দুনিয়াতে আসছেন, বাপমার মাধ্যমে দুনিয়াতে আসছেন, সারা জীবন খানা খাইছেন, খানা খাইছেন, টয়লেটে গেছেন। নূরের তৈরি ফেরেশতারা কি টয়লেটে যায়? খানা খায়? তাদের কি বিবি লাগে? ফেরেশতারা কি অসুস্থ হয়? তো নবীজি তো সব হয়েছে, তিনি অসুস্থ হয়েছেন, তার বিবির দরকার ছিল, তার সন্তান ছিল, তার টয়লেটে যাইতে হতো, তিনি বাজারে যাইতেন এবং তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, তার দাঁত ভেঙে গেছে, তার মাথার মধ্যে লোহার টুপির কড়া ঢুকে গেছে। তো নূর মানে আলো, আলোর আবার দাঁত ভাঙে কেমনে? আলোর দাঁত ভাঙে কেমনে? আলো রক্তাক্ত হয় কিভাবে? আলোর মাথার ভিতরে টুপির কড়া ঢোকে কিভাবে? কোরআন শরীফের কয়েক জায়গায় আসছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি আমাদের মতো মানুষ। কোরআনের আয়াত বলতেছে, কোরআনের আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, পার্থক্য কি? ইউহা ইলাইয়া, এলে পার্থক্য, তোমাদের কাছে ওহি আসে না, আমার কাছে কি আসে? আল্লাহর পক্ষ থেকে, এটা পার্থক্য। তো ওহি আসলে কি নূর তৈরি হয়ে গেল? তিনি নিজেই বলতেছেন তোমাদের মতো মানুষ। আল্লাহ তাআলা মাটির তৈরি মানুষকে এক নম্বর বানিয়েছেন, মাটির তৈরি মানুষকে কি বানিয়েছেন? আর নূরের তৈরি ফেরেশতা দুই নম্বর, আগুনের তৈরি জিন তিন নম্বর। মাটির তৈরি মানুষ যে এক নম্বর, তার দলিল হল আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছিলেন সেজদা করতে, আবার আগুনের তৈরি ইবলিসকেও বলছিলেন কি? সেজদা করতে। দুনো গ্রুপকে বলছিলেন। তাহলে এক নম্বর কে হল? মাটির তৈরি মানুষ ফার্স্ট ডিভিশন, নূরের তৈরি ফেরেশতা সেকেন্ড ডিভিশন। তাকে আল্লাহ সেজদা করতে কইছে আদমকে, আদমকে সেজদা করো। তাহলে আপনি যদি নূরের তৈরি বলেন, আল্লাহ আপনাদেরকে আমাকে হেফাজত করুক, তাহলে নবীজিকে উপরে নিলেন না নিচে নামাইলেন? উপরে নিলেন না নিচে নামাই দিলেন? কোন নবী রসুল ফেরেশতাদের থেকে আসে নাই, জিনের থেকে আসে নাই। কোন নবী রসুল, সোয়া লক্ষ নবী রসুল, এর মধ্যে 313 জন রসুল, সব মানুষের থেকে। কেন? তাতে মানুষ তার প্রয়োজনগুলো নবীকে দেখে দেখে পালন করতে পারে। তার খাইতে হয়, খাওয়ার তরিকা কি? নবীকে দেখবে, নবী কিভাবে খায়। যদি ফেরেশতা পাঠাইতো, তো ফেরেশতা তো খাওয়া লাগে না, ওর কাছে কি শিখবে? তার টয়লেটে যাওয়ার দরকার, নবীর থেকে দেখবে নবী কিভাবে টয়লেটে যায়, কয়টা ঢিলা কুলুক নেয়, বাম পা দিয়ে ঢোকে, কিছু মাথা দিয়ে মাথা ঢেকে যায়, জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যায়। তো সেও শিখে ফেলল। কিন্তু ফেরেশতা যদি হইতো কোন নবী রসুল, তো ফেরেশতা কি টয়লেটে যায়? তাহলে আমরা শিখতাম কেমনে? আমাদের ঘুমানোর দরকার, নবীরও ঘুমানোর দরকার। নবী কিভাবে ঘুমাইছে? উজু সহকারে দোয়া কালাম পড়ে ডাইন কাতে, ডাইন কাতে, সিনাও কেবলার দিকে, চেহারাও কেবলার দিকে, সিনাও কেবলার দিকে, চেহারাও কেবলার দিকে, এইভাবে তিনি শুইতেন। তো ওটা দেখে পুরা উম্মত শিখে গেল, তাহলে আমাদের এইভাবে শুইতে হবে? তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো আমি কিভাবে নামাজ পড়ি, আমাকে দেখে দেখে তোমরা নামাজ পড়ো, আমাকে দেখে দেখে নামাজ পড়ো। তিনি হাত এইভাবে তুলতেন, কান বরাবর আমার হাত দেখা যায়? আমার হাত দেখা যায়? কান বরাবর এইভাবে, হাতের আঙ্গুলের মাথা আসমানের দিকে, হাত গালের দিকে দিলে হবে না, আবার আঙ্গুল বাঁকা করে দিলেও হবে না, অনেকে আঙ্গুল বাঁকা করে দেয়, হবে না। আর অনেকে কান ধরে, নামাজের শুরুতে কি করে কান ধরে, এইভাবে তুলতে হবে।
সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
বহুত গলত জিনিস ছড়ায় গেছে। নবীজি বলে গেছেন কেয়ামতের আগে ইমানের উপরে সবচেয়ে বেশি ফেতনা আসবে, সবচেয়ে বেশি ফেতনা আসবে কিসের উপরে, ইমানের উপরে। এমনকি নবীজি বুঝাইছেন ইউসবিহুর রাজুল মুমিনান ফায়ুমসি কাফেরা, একটা লোক সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে, এর মধ্যে কোন একটা জিনিস সে গ্রহণ করছে ইসলাম মনে করে, কোন একটা জিনিস সে গ্রহণ করছে কি মনে করে, ইসলাম মনে করে। আসলে ওটা কি না, ইসলাম না, মধুর নামে বিষপান করানো হয়েছে, বলেছে মধু খাও, আসলে কি ছিল বিষ। সকালে মমিন বিকালে কাফের, বিকালে মমিন সকালে কাফের, এত ফিতনা আসবে। এই ফেতনা জামানায় কিভাবে টিকে থাকবো আমরা, এটাও কিন্তু নবীজি বলে দিয়েছেন, এটাও বলে দিয়েছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে তোমরা অনেক দল উপদল অনেক কিছু দেখবা, ইসলামের নামে কত দল দেখবা। ফাতাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সবগুলো থেকে আলাদা হয়ে দাও, একটা গ্রহণ করো, কোনটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন, আমার সুন্নত কারা আলোচনা করে প্রত্যেকটা কাজে, নামাজ হোক আর দুনিয়াবি কাজ হোক, নামাজ রোজা হজ জাকাত হোক আর বাজার ঘাট বিবাহ শাদী যেটাই হোক, প্রত্যেকটার মধ্যে নবীজির তরিকা আছে, তিনি তরিকা শিক্ষা দেওয়ার জন্য আসছিলেন। শুধু কোরআন যথেষ্ট না, কোরআন তো আপনাকে নামাজ দেখাইতে পারবে না, কোরআন আপনাকে খাওয়ার তরিকা দেখাইতে পারবে না, কোরআনে বিধান আছে তোমরা এই করো এই করো, এইগুলো ছাড়ো এইগুলো ছাড়ো, কোরআনে আল্লাহ বিধান বলে দিছে, কিন্তু এইগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখাবে কে, এইগুলো বাস্তবে দেখাবে কে, বলেন কে দেখাবে, নবী দেখাবে, এই জন্য নবীকে পাঠানো হয়েছে। তাই বলতেছে অনেক দল উপদল দেখবা, তারাও ইসলামের দাবি করবে, কিন্তু এগুলো একটাও ইসলাম না, সব ছাড়ো। কারা সুন্নত সুন্নত করে, নামাজের সুন্নত, খাওয়ার সুন্নত, ঘুমানোর সুন্নত, বাথরুমের সুন্নত, এই সুন্নত সুন্নত কারা করে ওদের সাথে জুড়ে যাও, এই একটা ফেরকা জান্নাতি এরাই বেসতে যাবে। বাংলাদেশে যত হক্কানি ওলামায়ে কেরাম আছে তারা সবাই সুন্নতের মেহনত করে, সুন্নতের মেহনত করে। সুন্নত একটা ব্যাপক শব্দ, সুন্নতের শাব্দিক অর্থ নবীজির তরিকা, তো শরিয়াতে যত ফরজ আছে তাও নবীজির তরিকা, যত ওয়াজিব আছে তাও নবীজির তরিকা, যত সুন্নত আছে তাও নবীজির তরিকা। অনেকে দাড়ি দেখাকে সুন্নত বলে, এক অর্থে ঠিক আছে, কোন অর্থে যে নবীজির তরিকা, কিন্তু এটার পজিশন কিন্তু তা না, পজিশন কিন্তু সুন্নত না, দাড়ির পজিশন কি ওয়াজিব, এবং সেটা আপনার ইচ্ছা মতো রাখলে হবে না। মোদী স্টাইলের দাড়ি রাখলেন, এটা সুন্নত হবে না, ওটা মওদুদের স্টাইল, ওটা অথবা রবি ঠাকুরের স্টাইল রাখলেন, দাড়ি যত বড় মোস তত বড়, দাড়ি যত বড় মোস তত বড়, এটাও কবরে চলবে না। দাড়ি এক মুষ্টি হইতে হবে চার আঙ্গুল, আর মোস কি হইতে হবে, মজ ছোট হইতে হবে। নবীজি সব বলে দিয়ে গেছেন, কাদের সাথে থাকবেন?
আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন।
এবং কোরআনও বলা হয়েছে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন।
হে ইমানদারগণ, তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া কিভাবে অর্জন করবা?
কুনু মাআস সাদিকিন,
হাক্কানি আল্লাহওয়ালা আলেমদের সাথে ওঠা বসা করো। হাক্কানি রব্বানি আলেমদের সাথে ওঠা বসা করো। পুরা বাংলাদেশের হাক্কানি আলেমরা লোকদেরকে সুন্নত শিখায়, এবং সেই মেহনতের নাম যেটা অরাজনৈতিক মেহনত, অরাজনৈতিক নাম হল মজলিসে দাওয়াতুল হক। কি নাম? মজলিসে, এটার আমির হল যাত্রাবাড়ি জামিয়া মাদানিয়ার যিনি প্রিন্সিপাল শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান দামাত বারাকাত, উনি হল প্রিন্সিপাল। যাই হোক, উনি এই মজলিসে দাওয়াতুল হকের আমির। আপনি কার সাথে উঠা বসা করবেন? ওনার কাছে জিজ্ঞাসা করেন, কোন কোন আলেম এই সুন্নতের মেহনতে জড়িত আছে, বলেন আপনার এলাকার নাম, বলেন আমি অমুক এলাকায় থাকি, এই আমার এই এলাকায় কে কে আছে আপনার সাথে সুন্নতের মেহনত করে, ওনার থেকে জেনে নেন, তাদের সাথে জুড়ে যান ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, হক্কানি উলামায়ে কেরামের সাথে যে জুড়ে থাকবে, আল্লাহ তার ইমানের হেফাজত করবে এবং তাকে ইমানের সাথে মৃত্যুদান করবে, ইমানের সাথে মৃত্যুদান করবে। আল্লাহর ওয়াদা, আপনি যত বড় মূর্খ হন কিছু আসে যায় না, আপনি যত বড় গুনাহগার হন আসে যায় না, আপনি উলামাদের সাথে উঠা বসা করেন। কারণ হাদিসে আসছে, আল মারউ মা মান আহাব্বা, আপনি দুনিয়াতে যাকে মহব্বত করবেন হাসরের ময়দানে তার সাথে আপনার হাসর হবে। আপনি গুনাহগার আছেন ঠিক আছে, তওবা করেন, কিন্তু আপনি উঠা বসা করেন, তাল্লুক রাখেন, সম্পর্ক রাখেন কার সাথে? হক্কানি উলামায়ে কেরামের সাথে। কেউ আমাকে ভুল বুঝবেন না, কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য একটা, ইসলাম সঠিক, 72টা নকল। আমরা যেন নকল ইসলামে না পড়ি, এবং হাসরের ময়দানে নবীজি যেন আমাদেরকে সুখন সুখন করে ভাগায় না দেয়, ওইটার থেকে আপনাদেরকে বাঁচানো আমার উদ্দেশ্য। আপনাদের থেকে আমি আর কিছু চাই না, এটা উদ্দেশ্য। আপনাদের খায়ের খাই, আপনাদের কল্যাণ কামনা করা, এটাই আমার উদ্দেশ্য। তো আমি আশা করতেছি আমার সংক্ষিপ্ত আলোচনায় সঠিক ইসলাম কোনটা আপনাদের বুঝে আসছে। মওদুদি সাহেব যা বলছে, তো মওদুদের একটা ভুল কথা বললাম, তার ভুল অনেক, তার ভুল অনেক। তিনিও গ্রহণযোগ্য না, আলুল হাদিস যারা তিন তালাকে এক তালাক বলে, আর তারাবি নামাজকে আট রাকাত বলে, কয় রাকাত বলে, এরা সহি না, আর পা এরকম ফাঁক করে দাঁড়ায়, আর হাত বলার মধ্যে বাঁধবে, এটা ঠিক না, গোমরা ফেরকা। এগুলো ইহুদিরা খাড়া করছে, ইহুদিরা খাড়া করছে। জশ্নে জুলুসে মাজার পূজা যারা করে, এই মাজার পূজাও ইসলামে নেই, ইসলামে একমাত্র আল্লাহকে পূজা করতে হবে। কাদিয়ানি মতবাদ যারা মানে, তারা কাফের, তারা আমাদের নবীর পরে আর এক নবী খাড়া করছে। পাকিস্তানের কাদিয়ান শহরে নাকি নবী আসছিল, তাকে নবুয়ত কে দিল? ব্রিটিশ গভর্নমেন্ট। সে অনেক ভবিষ্যৎবাণী করছিল, একটা ভবিষ্যৎবাণীও খাটে নাই, একটাও খাটে নাই। হক্কানি নবী যারা সত্যি নবী তাদের প্রত্যেকটা ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে কাটছে, ওনার একটাও খাটে নাই। কইছে মোহাম্মদী বেগমের সাথে আমার বিয়ে হবে, ওই মেয়ের বিয়ে আরেকজনের সাথে হয়ে গেছে। তখন সে কইছে ওই নবী মিথ্যা নবী, দেখবা ওই স্বামী মারা যাবে, মোহাম্মদী বেগম আমার কাছে চলে আসবে। কিন্তু ওই লোক মরে গেছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরে গেছে, কিন্তু মোহাম্মদী বেগমের স্বামী মরে নাই। তার একটা কথা খালি খাটছে, গোলাম মোহাম্মদ কাদিয়ানির একটা কথা খাটছে, কোনটা? আল্লাহ আমি যদি মিথ্যা নবী হয়ে থাকি আমার মৃত্যু যেন বেইজ্জতের সাথে হয়, আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন বেইজ্জতের সাথে হয়। তো তাজা পায়খানার মধ্যে পড়ে সে মরে গেছে, পায়খানার ভিতর থেকে তাকে উদ্ধার করা হয়েছে, এই দোয়াটা খাচ্ছে। আমি যদি মিথ্যা নবী হই আমার মৃত্যু যেন বেইজ্জতের সাথে হয়। কাজেই একেও মানবেন না, ও কাফের, ওকে যারা মানে তারাও কাফের। এবং সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন, এদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। সবাই চায় কিনা? এর এই অর্থ না যে ওদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক, এই অর্থ না। তারা বাংলাদেশে থাকবে, কিন্তু যেভাবে হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে না, ওইরকম তারাও কাদিয়ানি হিসেবে থাকবে। তারা আমাদের পরিভাষা ব্যবহার করতে পারবে না, তারা মসজিদ বলতে পারবে না, তারা নামাজ বলতে পারবে না। তাদের নাকি এখন তৃতীয় খলিফা চলতেছে, তাদের কোনো খলিফা চলবে না। আমাদের নবী চার খলিফা, ওরাও চার খলিফা বানাইছে, এগুলো চলবে না। সার কথা, অমুসলিম ঘোষণা করার অর্থ হল তারা ইসলামের কোন পরিভাষা ব্যবহার করতে পারবে না। এ পর্যন্ত প্রায় ৬০টা দেশে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সংসদের ভিতরে এদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। আশা করি আমাদের সরকারকে আল্লাহ তৌফিক দিবেন যে সংসদের মধ্যে এদেরকে অমুসলিম ঘোষণা করবে। এই দেশের সমস্ত মুসলমানের প্রাণের দাবি, শিয়া মতবাদ এটাও, এরাও কাফের। শিয়া মতবাদ যারা মহরমের ১০ তারিখ মিছিল বের করে, মহরমের ১০ তারিখ তাজিয়া বের করে, এরাও কি কাফের? শিয়া যারা, তারা আমাদের কোরআন শরীফকে অরিজিনাল মানে না। তারা বলে যে তোমাদের কোরআন শরীফ তো ৬০০০ আয়াত, আর অরিজিনাল কোরআন শরীফে থাকবে ১৭,০০০ আয়াত। এই কোরআন শরীফ যদি অরিজিনাল না হয়, মানে পুরা দুনিয়ায় এই কোরআন শরীফ ছাড়া অন্য কোন কোরআন দেখাতে পারবেন? পুরা দুনিয়া যান, জাপান থেকে নিয়ে লস অ্যাঞ্জেলস পর্যন্ত, আমেরিকার পশ্চিম পর্যন্ত চলে যান, কোথায় এই কোরআন শরীফ ছাড়া কোরআন শরীফ আছে? এইটা যদি আসল কোরআন না হয়, তা আল্লাহ ওয়াদা করছে কোরআন আমি নাজেল করছি, আমি কেয়ামত পর্যন্ত হেফাজত করবো, তাহলে কি হেফাজত করলেন? এটা অরিজিনাল না? নাউযুবিল্লাহি মিন যালিক। তো শিয়াদেরকে বলা হচ্ছে তো তোমাদের সেই অরিজিনাল কোরআন কই? বললো ওটা আমাদের ১২তম ইমামের কাছে আছে। উনি কোথায়? উনি মেঘের মধ্যে আছে, উনি নাকি ওই কোরআন শরীফ নিয়ে কেয়ামতের আগে মেঘের থেকে কি হবে নাজেল হবে, তখন নাজেল হলে লাভটা কি? ফালতু কথা। এই কোরআনকে যে অরিজিনাল মানে না তার ইমান থাকে? এবং তারা যে ১২ ইমাম মানে, ১২ ইমাম এই ইমামদের মর্তবা দেয় সমস্ত নবীদের উপরে, সমস্ত ফেরেশতার উপরে। কোন ইমাম হোক, কোন অলি হোক, নবীর উপরে যেতে পারে? অত তারা বলে আমাদের ইমামরা এত ঊর্ধ্বে আছে কোন নবী কোন ফেরেশতা তার কাছেও যেতে পারবে না। আমি কয়েকটা কইলাম, হবে তো নকল ইসলাম 72টা, আমি 5-7টা কইলাম, কিন্তু 72টা আপনার জানার দরকার নেই। আপনি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থাকেন, সব রোগের এক ওষুধ, সব রোগের এক ওষুধ হক্কানি ওলামায়ে কেরাম যারা নিঃস্বার্থভাবে কথা বলে, কারো ভয় ভীত হয় না, কারো লোভের কাছে নত হয় না, কারণ পয়সার গোলামি করে না। এদের যার পছন্দ হয় আপনার তার সাথে জুড়ে থাকেন, তার কাছে জিজ্ঞাসা করে করে চলেন, ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা, আপনি ইমানের সাথে থাকবেন, আপনি ইমানের সাথে দুনিয়া থেকে চলে যাবেন, এবং কবরের পরীক্ষায় হাসরের পরীক্ষায় আপনি পাশ করে জান্নাতে হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সাথে জুড়ে থেকে কবরে হাসরে পাশ করার তৌফিক দান করুক। রাসূলুল্লাহ আমাদেরকে তাড়াই না দেয়, ওর থেকে আমাদেরকে হেফাজত করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।